এসেছে রমজান সবাই ইবাদতে মশগুল হ, লুফে নাও বরকত সবাই, লুফে নাও বরকত সবাই, 30 দিনের মেহমান।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদুল মুরসালিন আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা মহব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আর একটিবার মাদানী চ্যানেল বাংলার পবিত্র রমজানুল মুবারকের মধ্যে বিশেষ ট্রান্সমিশন, যার নাম হচ্ছে রমজানের আহ্বান। দর্শক, আপনারা যে যেখান থেকেই আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা আমন্ত্রণ জানিয়ে থাকি মুবাল্লিগে দাওয়াত ইসলামীদের থেকে, যাদের থেকে গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিসের আলোকে বিভিন্ন অজানা বিষয় আমাদের জানার সৌভাগ্য হয়ে থাকে। পাশাপাশি আলহামদুলিল্লাহ, আমাদের এই অনুষ্ঠানের মধ্যে নাত পরিবেশনকারী ইসলামীভাবে উপস্থিত থাকেন, যিনার থেকে আপনাদের অনুরোধকৃত নাত, কালাম, মানকাওয়া, তারা অনেক কিছু আলহামদুলিল্লাহ শোনার সৌভাগ্য হয়। পাশাপাশি আপনাদের কল এবং SMS আমাদের অনুষ্ঠানের মধ্যে অ্যাড করে থাকি, তাই অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, অনুষ্ঠানের শুরুতে দরুদ শরীফ পাঠ করার সৌভাগ্য হয়েছিল। এই দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। যিনি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আখতার কাদেরী দামাত বরকাতুহুল আলিয়া, আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে তার লিখিত প্রত্যেকটা কিতাব, প্রত্যেকটা রিসালার প্রতিটা পৃষ্ঠায় তিনি দরুদ শরীফ পাঠ করার ফজিলত বর্ণনা করে থাকেন। জি হ্যাঁ, তার মধ্যে একটি দরুদ শরীফ পাঠ করার ফজিলত এরকমই রয়েছে যে আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কাল কেয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে থাকা অবস্থায় অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়াতে হায়াত জিন্দেগির মধ্যে এখনো আমাদের নিঃশ্বাস বাক এখনো রয়েছে, তো উচিত বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করা। আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুক। আসল মহব্বতের সাথে আরেকটি বার দরুদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি মুবাল্লিগের দাওয়াত ইসলামীদের দিকে। সে সুবাদে আজকে আমার ডান পাশে আমাদের সেলিম হুজুর রয়েছে। হুজুর, আপনাকে শুভেচ্ছা, কেমন আছেন?
আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, মাশাআল্লাহ, কেমন বলেন?
আলহামদুলিল্লাহ। দর্শক, আমাদের অপর মুবাল্লিগের দাওয়াত ইসলামী মাশাআল্লাহ আমাদের হাসান হুজুর উপস্থিত রয়েছে। হুজুর, কেমন আছেন?
আলহামদুলিল্লাহ,
মাশাআল্লাহ। তো আসুন, আমাদের প্রথমেই আমাদের নাত পরিবেশনকারী ইসলামী ভাই হিসেবে মাশাআল্লাহ আজকে উপস্থিত রয়েছে আমাদের আজকে মেহবুব ভাই, মাশাআল্লাহ। হুজুর, কেমন আছেন আপনি? মাশাআল্লাহ। তো আসুন প্রথমে আপনার দিয়ে শুরু করবো আজকে। দর্শককে আপনি প্রথমে নাত, কালাম, 22 থেকে আসা কি শোনাবেন? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। জি হুজুর, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ 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 الصبح بدا من طلعته الصبح بدا من طلعته والليل لجا من وفرته الله 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 طلعته والليل دجى من وفرته الله 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 الصبح بدا من طلعته والليل دجى من وفرته Allah.
আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের জিকির মধ্যে যে মনের প্রশান্তি, মনের যেটা খোরাক আলহামদুলিল্লাহ, সেটা আর কিসের মধ্যে এবার পাওয়া যায়। আমার নবীর দুরুদের প্রতি, নাতে মুস্তাফার প্রতি আল্লাহ পাক আমাদেরকে নসিব করুক সে সৌভাগ্য, আমিন। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আজাল রমজানের আহ্বান অনুষ্ঠান আমাদের চলমান রয়েছে। এই অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের একটি পর্ব নাশ শরীফ শোনার বা কালাম, আল্লাহ পাকে জিকির করার আলহামদুলিল্লাহ সৌভাগ্য হলো। দর্শক, এখনই আমরা আমাদের অনুষ্ঠানের একটি আলোচ্য বিষয় আমাদের থাকে, যেটি নিয়ে আমরা কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করার সৌভাগ্য হয়, পাশাপাশি আমাদের বর্তমান সমাজের মধ্যে সেই বিষয়ে আমরা কতটুকু সচেতন বা সেটার কতটুকুর প্রভাব আমাদের সমাজের মধ্যে বিদ্যমান রয়েছে আর বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করার সৌভাগ্য হয়ে থাকে। তো আসুন আজকের আমাদের যে বিষয় সেটি কি আমরা দেখে নিই। জি,
ভালো ও খারাপ সাহচর্য, একটি বিখ্যাত প্রবাদ আছে, তরমুজকে দেখেই তরমুজের রং বদলায়। সাহচর্যের ক্ষেত্রেও তাই, যেমন সাহচর্য তেমন প্রভাব। উত্তম সাহচর্য বড় নিয়ামতের চেয়েও কম নয়। ভালো সাহচর্যের কারণে মানুষের মধ্যে ভালো অভ্যাস প্রকাশ পেতে থাকে, পক্ষান্তরে খারাপ সাহচর্যের প্রভাব অত্যন্ত ধ্বংসাত্মক। এটি মানুষকে মর্যাদা থেকে লাঞ্ছিত করে নিচে নামিয়ে দেয়। মন্দ কাজ বৃদ্ধি ও সমাজ ধ্বংসের প্রধান ভূমিকা মন্দ সাহচর্য।
মাশাআল্লাহ। দর্শক, আপনারা অলরেডি বুঝতে পারছেন যে আমাদের যে আজকে যেটি বিষয় ভালো মন্দ সাহচর্য, তো এটা কিন্তু বর্তমান বলি বা আমাদের পুরো একটা লাইফ স্টাইল আমাদের জীবনের মধ্যে প্রত্যেকটা জন্মের পর থেকে নিয়ে প্রতিটা ক্ষেত্রে আমাদের এটা আমাদের জীবনের মধ্যে প্রভাব পড়ে থাকে। আজকে আমাদের ডান পাশ থেকে শুরু করবো ইনশাআল্লাহ আমাদের সেলিম হুজুরের মাধ্যমে। হুজুর, খুব সুন্দরভাবে আমাদের একটা ভিডিও ক্লিপের মাধ্যমে দর্শকের কাছে যে আজকের বিষয়টা উপস্থাপন করা হয়েছে, তো দর্শকের উদ্দেশ্যে আজকে এই বিষয়ে আপনি প্রথমে কি তুলে ধরবেন?
প্রথমত আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে যে এমন একটি সঙ্গের মধ্যে
আলহামদুলিল্লাহ
রেখেছেন,
আলহামদুলিল্লাহ,
যে সঙ্গের নাম হচ্ছে দাওয়াত ইসলাম,
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
কথা আজকে আমাদের অনুষ্ঠানের আলোচ্য বিষয় হচ্ছে, যেটা নিয়ে আমরা আজকে উপস্থিত হয়েছি মানুষদেরকে নেকির দাওয়াত দেওয়ার জন্য। দেখুন, আমরা যদি আমাদের চতুর্পাশে দেখি, আমাদের ফ্যামিলি মেম্বার বলেন বা আমাদের বন্ধু ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা বলেন, এদের মধ্যে যারা একটু বয়সে বেশি বা সব দিক দিয়ে একটু ট্যালেন্টেড বা কথাবার্তায় ভালো,
জি,
আমরা কি করি, তাদেরকে অনুসরণ করার জন্য চেষ্টা করি, তাদের কথা মান্য করার জন্য চেষ্টা করি। আচ্ছা, যদি এই যে দুনিয়ার মানুষের কথা মান্য করার ক্ষেত্রে আমরা যদি আমাদের গুরুত্ব এতটুকু থাকে, আর যিনি আমার সৃষ্টিকর্তা, আপনার সৃষ্টিকর্তা, আমাদের সবার সৃষ্টিকর্তা প্রিয় আল্লাহ তাআলা, উনি আমাদেরকে কোন সঙ্গ অবলম্বন করার জন্য বলেছেন, এটা আমাদের দেখার বিষয়।
অবশ্যই,
কারণ আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রিয় আল্লাহ তাআলাকে আমরা মহাব্বত করি, ওনার উপর ইমান এনেছি, ওনাকে আমরা সৃষ্টিকর্তা মানি। তো আজকে আমাদের অনুষ্ঠানের আলোচ্য বিষয় হচ্ছে ভালো এবং মন্দ সঙ্গ, অর্থাৎ সহচর্য। আমরা যেহেতু দুনিয়ার মধ্যে চলে এসেছি, আমরা সামাজিক জীব মানুষ,
আলহামদুলিল্লাহ,
আমাদের কারো না কারোর সাথে সঙ্গ আমাদের
থাকতে হয়,
আমাদের সঙ্গ হয়ে যায়।
জি,
এখন ইসলাম আমাদেরকে কি বলে, কাদের সঙ্গ অবলম্বন করার জন্য বলে,
আর কাদের
এবং কাদের সংস্পর্শে থাকার জন্য আমার প্রিয় আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করেছেন? সর্বপ্রথম একটি আয়াতে মুবারাকা,
জি,
আমি তিলাওয়াত করছি। আমার প্রিয় আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। কিন্তু ইমান থেকে বা এই আয়াতে মুবারাকা যে মাফহুম অর্থটা, এটা আমরা অনেকবার শুনেছি যে হে ইমানদারগণ, যারা ইমানওয়ালা, যারা ইমানদার, তাদেরকে আমার প্রিয় আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো,
আল্লাহ
পাককে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং যারা সত্যবাদী, যারা পরহেজগার, যারা মুত্তাকি, যারা আল্লাহওয়ালা, তাদের সঙ্গ, তাদের সহচর্য অবলম্বন করো, তাদের সংস্পর্শে থাকো। এই কথাটা খুদ আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের উপর দয়ার উপর দয়া করছেন, তিনি আমাদেরকে যে সৎসঙ্গ অবলম্বন করার জন্য, সংস্পর্শে থাকার জন্য আমাদেরকে বলছেন
এবং উদ্দেশ্য করে, হে ইমানদারগণ,
হে ইমানদারগণ,
আল্লাহ।
তাহলে দেখেন, এই যে সৎসঙ্গটা, ভালো সঙ্গটা, সংস্পর্শে থাকাটা, এটা আমাদের জন্য কেমন উপকারী। যেমন একটি রাওয়ায়েত এভাবে আসছে, আস-সুহবাতু মুআসসিরাতুন,
অর্থাৎ সঙ্গ তার প্রভাব রেখে যায়।
সুবহানাল্লাহ,
আপনি দুনিয়ার মধ্যে যে সঙ্গ সংস্পর্শে থাকবেন,
জি,
আপনি দেখবেন ওই সঙ্গের সংস্পর্শের কারণে ওই সঙ্গের আখলাক যেমন ছিল, ওই সঙ্গের কালচার যেমন ছিল, ওই কালচার গুলি ওই সংস্কৃতি গুলি একটু 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 করে আপনার কাছে
প্রভাব বিস্তার করবে,
প্রভাব বিস্তার করছে। কারণ এখানে বলছেন আস-সুহবাতু মুআসসিরাতুন, অর্থাৎ সঙ্গ তার প্রভাব রেখে যায়,
রেখে যায়।
এবং এটা তো অবশ্যই, সাথে সাথে আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে মুবারাকা এভাবে বর্ণনা করছেন, আমি এবারেটা পড়ছি না, শুধু বাংলা অর্থটা বলছি। মানুষ তার বন্ধুর দিনের উপর হয়ে থাকে, মানুষ তার বন্ধুর দিনের উপর হয়ে থাকে, তার এটা দেখা উচিত যে কার সাথে সে বন্ধুত্ব করছে।
আল্লাহ,
আজকে কাসরবে দেখেন আমরা বন্ধুত্ব করি, ফ্রেন্ডশিপ করি,
জি,
কিন্তু দেখার পূর্বে ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয়, আবার আল্লাহ তাআলা আমাদেরকে এটা হুকুম দিয়েছেন, বলেছেন যে আমরা দেখি আমরা কার সাথে বন্ধুত্ব করছি,
আমার ওটা বসা কার সাথে,
কার সাথে আমার চলাফেরা, কার সাথে আমার কথাবার্তা, লেনদেন, যা আমি মনের কথা শেয়ার করছি, তিনি কেমন,
তিনি কেমন
তার সাথে আমার বন্ধুত্ব, তিনি কেমন। তো ইসলাম আমাদেরকে বলছে যে তার সাথে বন্ধুত্ব করার পূর্বে আগে আমার দেখতে হবে তার চরিত্র কেমন, তার আখলাক কেমন, তার মধ্যে দিনদারি আছে কিনা, তার মধ্যে যে আমার রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রেখে যাওয়া যে সমস্ত বিধান, যে সমস্ত সুন্নত মুবারাকা, ওই সমস্ত বিষয়গুলি আছে কিনা, কারণ এটা ইসলাম আমাদেরকে হুকুম দিয়েছেন দেখার জন্য, যেহেতু আমরা মুসলমান। আচ্ছা, এরপর যে মুফতি আহমদ ইরফান নাঈমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি নুকতা এভাবে টেনেছেন, কারোর সাথে বন্ধুত্ব করার পূর্বে,
জি,
উনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, যেহেতু উনি একজন মুফতি, উনি একজন আল্লাহর ওলি, উনি আমাদেরকে বলছেন কারোর সাথে বন্ধুত্ব করার পূর্বে তাকে যাচাই করে নাও।
অবশ্যই,
আজকে তো আমরা বন্ধুত্ব করার পূর্বে যাচাই করি না, কিন্তু আমাদের আমাদের বিহেভ হয়ে গেছে এরকম, যার কাছে পয়সা বেশি, যাকে যাকে দেখতে খুবই স্মার্ট লাগে, খুবই সুন্দর লাগে, বেশি বাকপটুতা, খুব চঞ্চল, কথায় কথায় যে ধরনের আমাদের বর্তমান সমাজের মধ্যে হয়ে যায় আর কি, আমরা তাদের সাথে আমরা বন্ধুত্ব করি। কিন্তু মুফতি আহমদ ইরফান নাঈমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই বাণীকে ফলো করছেন, ওই বাণীকে আমাদের কাছে পৌঁছিয়ে দিচ্ছেন যে ওয়াকুনু মা সাদিকিন, উনি শেষে বলছেন, উনি বলছেন যে কারোর সাথে বন্ধুত্ব করার পূর্বে যাচাই বাছাই করা দরকার,
মানে আমি কার সাথে বন্ধুত্ব করছি, যাচাই বাছাই করব, এটা যাচাই বাছাই করার ক্ষেত্রে কোন কোন বিষয় দেখাও দরকার।
শেখ এরপর কি বলতে, আমি এরপরে এটা বলে শেষ করে দিচ্ছি যে সে কি আল্লাহ পাক এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনুগত্য কিনা।
আল্লাহ,
আচ্ছা, আল্লাহ পাক ইরশাদ করেন ওয়াকুনু মা সাদিকিন, যে আর সত্যবাদীদের সাথে থাকো,
অবশ্যই
তিনি এটা বলছেন। তাহলে এখানে
কোরআন পাকের ওই আয়াতটা এখানে আনা হয়েছে,
জি জি, উনি নকল করেছেন যে আমাদেরকে উপদেশ বাণী, অর্থাৎ আমাদেরকে নসিহত করার জন্য। তো আমাদের যেটা মূল করণীয়, আজকে আমরা যাদের সাথে বন্ধুত্ব করছি, যাদের সাথে যাদের সংস্পর্শে আমরা থাকছি, আমাদের মুসলমান হিসেবে যেটা আমাদের প্রথম যেটা করণীয়, যে তাকে যাচাই বাছাই করে না। এই বিষয়গুলো
কিসের দৃষ্টিতে,
মানে তার মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে কিনা, তার মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত ইশক আছে কিনা, তার মধ্যে সমস্ত সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের মহাব্বত আছে কিনা, আচ্ছা, তার মধ্যে সমস্ত আহলে বাইত রিদওয়ান আলাইহিম আজমাইনদের মহাব্বত আছে কিনা, এবং তার মধ্যে সমস্ত আল্লাহর ওলিদের মহাব্বত ভালোবাসা আছে কিনা, এবং তার মধ্যে শরীয়তের যে বিধান, যেমন পাঁচ ওয়াক্ত নামাজ,
জি,
আমাদের জন্য ফরজ। কাসর ভাই দেখেন, আজকে আমি এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব করছি যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে না, তো সেই জন্য আমাদের যেটা মূল করণীয় সেটা হচ্ছে ভালো সঙ্গ খোঁজা, ভালো সঙ্গ অবলম্বন করার জন্য যাচাই বাছাই করা, যে এই গুণগুলি তার মধ্যে আছে কিনা,
আছে কিনা,
যদি এই গুণগুলি তার মধ্যে পাওয়া যায় তাহলে আমি তার সাথে বন্ধুত্ব করি, এবং বন্ধুত্ব করার কারণে আমার ফল ফায়দা এটা হবে যে তার মধ্যে যেটা ভালো গুণ সেটা ইনশাআল্লাহ আজ্জাবাজান
আমার উপরে
প্রভাব বিস্তার করবে।
মাশাআল্লাহ, খুব সুন্দর বিষয় আমাদের হুজুর আমাদের কাছে তুলে ধরলেন, যে প্রথমেই তো কোরআনে পাকের একটি আয়াত আমাদের সামনে যে তেলাওয়াত করলেন, এমনকি ওখানে যে তর্জুমা কানজুল ইমান থেকে আমাদের কাছে তুলে ধরলেন, যে আল্লাহ পাকি আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে আমরা যেন যারা সত্যবাদী তাদের সঙ্গ অবলম্বন করি, তাদের সহচর্য যেন আমরা গ্রহণ করি, এমনকি আমরাও যখন কোনো একটা খুব সুন্দর একটা কথা তিনি তুলে ধরেছেন যে আসলেই মানুষের যে ওটা বসা তার বন্ধুর দিনের উপর থাকে, তার বন্ধু যেরকম হয় তারও আচার আচরণ এগুলো সেদিকে ঝুঁকে পড়ে। এই বিষয়ে আমরা আরও ইনশাআল্লাহ বিশ্লেষণ আলোচনা করবো অবশ্যই আমাদের অনুষ্ঠানের মধ্যে। আমাদের সঙ্গে থাকুন, আমাদের আপন মোবাইল লিখে দেওয়া থাকতে আমাদের হাসান ভাইয়ের কাছে যাবো ইনশাআল্লাহ। হাসান ভাই, আজকে আমরা যে বিষয় নিয়েছি ভালো মন্দ সঙ্গ বা ভালো মন্দ সহচর্য, এই বিষয়ে দর্শকের কাছে আপনি কি তুলে ধরবেন?
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা সুস্থভাবে প্রোগ্রাম করার সৌভাগ্য নসিব করেছেন,
আলহামদুলিল্লাহ,
এটার জন্য শুকরিয়া জ্ঞাপন করছি। এখন মাগফিরাতের সময় চলছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করছি যেন আল্লাহ তাআলা এই রমজান মাস শেষ হওয়ার পূর্বে আমাদেরকে মাগফিরাত দান করেন।
আমিন আমিন।
আর বস্তুত আজকের যে বিষয় ভালো মন্দ সহচর্য ভাষ্য সঙ্গ বিষয়টা কিন্তু অনেক প্রভাব রাখে মানুষের ব্যক্তিগত জীবনে বলেন, সমাজ জীবনে বলেন, রাষ্ট্রীয় জীবনে বলেন, প্রত্যেক কিছু সঙ্গের উপর নির্ভর করে, পারিবারিক হোক বা সামাজিক। যেমন কেউ যদি কোনো আতরের দোকানে যায়, আতর কিনুক বা না কিনুক, সে যখন দোকান থেকে চলে আসে, অপর মানুষ তার পাশ দিয়ে যদি যায় বুঝতে পারে সে আতরের দোকান থেকে আসছে। ঠিক তেমনি কেউ যদি কামারের দোকানে যায়, সে কিছু করলো বা না করলো, সে যখন আসবে দেখা গেল হয় তার কাপড়ে কালি লেগে গেছে, অথবা কোনো একটা জায়গার মধ্যে আগুনের ফুলকি পড়ে কাপড়টা পুড়ে গেছে, দ্যাট মিন্স ওইখানে গেলেই কোনো একটা বিপদের আশঙ্কা আছে। অর্থাৎ যে ব্যক্তি যেটার সাথে সম্পৃক্ত থাকবে, সঙ্গ অবলম্বন করবে, তার সে দশাই হবে। মূলত আমার সেলিম ভাই যে বিষয়টা আলোকপাত করেছেন যে বন্ধুত্ব বিষয়ে, তা আমরা যদি জীবনকে ক্লাসিফাই করতে যাই, শ্রেণী বিভাগ করতে যাই, আমাদের জীবন মূলত চার ধরনের, মানে চারটা স্টেপে আমাদের জীবনটা। প্রথমত হচ্ছে আমরা যখন ছোটবেলা থাকি, শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল এবং বৃদ্ধকাল। এখন আমি প্রথম স্টেপ নিয়ে যদি বলতে যাই, একটা বাচ্চা হলো প্রথমত শিক্ষা সঙ্গ সেটা অবলম্বন করবে তার আম্মু আব্বুর কাছ থেকে। একটা চারা গাছ রোপণ করলাম, এখন চারা গাছটা যদি আমি ছোটবেলা থেকেই সুন্দরভাবে পানি দেই, সার দেই বা একটা কুটি লাগিয়ে দেই, তাহলে দেখা যাবে গাছটা বড় হচ্ছে এবং একটা
সঠিকভাবে
বড় হচ্ছে এবং ভালো ফল দিবে। কিন্তু আমি কি করলাম, চারা গাছটা অযত্নে রেখে দিলাম, তাহলে দেখা গেল কি চারা গাছটা হয়তো বড়ভাবে সুন্দরভাবে বড় হলো না, বা সোজা হওয়ার কথা ছিল কিন্তু সোজা হলো না। সেজন্য একটা প্রবাদ আছে এরকম, কাঁচাই না নোয়ালে বাঁশ পাকলে করে ঠাস ঠাস। অর্থাৎ বাঁশ যেটা যখন কাঁচা থাকবে তখন সেটাকে কি আপনার আকৃতি দিয়ে যেভাবে আপনি চান সেভাবে আকৃতি দিয়ে, তাহলে পরবর্তীতে কিন্তু করতে গেলে সেটা হয় ভেঙে যাবে, না হলে কিন্তু বাঁকা হয়ে যাবে, অন্যরকম হয়ে
যাবে।
সেজন্য মূলত সঙ্গ বিষয়টা যেটা, সেটা ছোটবেলা থেকেই পাওয়া উচিত এবং সর্বপ্রথম মা বাবা থেকেই ভালো সঙ্গটা দেয়া উচিত
উচিত।
এখন আমাদের সমাজে কিন্তু দুই ধরনের মানুষ দেখা যায়।
আচ্ছা,
এক হচ্ছে আপনার ছোটবেলা থেকে এই নামাজ দুয়ার পাবন্দি, আখলাক সুন্দর, সবকিছু ঠিকঠাক, আবার সেম আর কতগুলো ছোট ছোট মাসুম বাচ্চা, আপনি যদি হিসাব করেন দুনিয়া এসে কিন্তু তারা উভয়ই সেম ভাবে এসেছে, কিন্তু তিন বছর, চার বছর, পাঁচ বছর হওয়ার পর দেখা যায় মানে একজনের সাথে আরেকজনের মিল নেই, কারো কথাবার্তা একরকম আবার কারো কথাবার্তা আলাদা রকম। দেখা যায় কি আমাদেরকে বলে থাকে যে অমুক বাচ্চার সাথে তুমি মিশো, আমরা কিন্তু ছোট ছোট
ছোট ছোট
অমুক বাচ্চার সাথে তুমি মিশো, অমুক বাচ্চার সাথে তুমি মিশিও
মিশিও না,
ছোটবেলা থেকে এরকম। তো কেন? কারণ দেখা যায় এ ভালো ফ্যামিলি পেয়েছে বিদায় তার স্বভাবটা সুন্দর
সুন্দর,
ভালো ফ্যামিলি পায় নাই বিদায় স্বভাবটা একটু অন্যরকম
অন্যরকম।
তাহলে বোঝা গেল যে ছোটবেলা থেকেই মা বাবার সঙ্গটা বাচ্চার জন্য খুব বেশি
গুরুত্বপূর্ণ।
কিতাবের মধ্যে একটা ঘটনা এভাবে আসছে, হযরত আলী বিন সালিহ রহমতুল্লাহি তাআলা এবং হাসান বিন সালিহ রহমতুল্লাহি তাআলা, তিনাদের আম্মাজান অনেক বড় বুজুর্গ ছিলেন, নেককার পরহেজগার মহিলা ছিলেন, ইনারও অনেক বড় বুজুর্গ ছিলেন। তো এভাবে আসছে, যেহেতু সঙ্গের কথা আসছে, পারিবারিক সঙ্গের বিষয়ে আসছে, ওই মহিলা তিনার সন্তানদেরকে বলছেন, বড় ছেলে এবং ছোট ছেলেকে, যে আমার ইচ্ছা করছে যে আমরা রমজান মাসে প্রতিদিন এক খতম করে কোরআন শরীফ তিলাওয়াত করব।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
এখন তো আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার বড় ছেলে রাতের প্রথমাংশে তিলাওয়াত করবে,
জি,
ছোট ছেলে রাতের মধ্যমাংশে তিলাওয়াত করবে এবং আমি রাতের শেষ অংশে তিলাওয়াত
করব।
অর্থাৎ এক রাতে কি করব, এক খতম কোরআন করিমের
তিলাওয়াত গরম তিলাওয়াত হবে।
এখন এই বিষয়টা যদি আপনি চিন্তা করেন বর্তমান সময়ের সাথে, দেখবেন এরকম জিনিস কিন্তু নেই, খুব একদম রেয়ার হয়ে গেছে। কোরআন শরীফ কিন্তু থাকের মধ্যে আছে, ওইখানে ময়লা জমছে, এরকম একটা অবস্থা। কেন? কারণ আমাদের হয়তো ফ্যামিলিগত ভাবে ওইরকম শিক্ষা দেওয়া হয় নাই সঙ্গের বিষয়ে। এখন বললো যে ঠিক আছে, তারা মেনে নিল, আম্মু যেরকম বলে সেরকম।
আচ্ছা,
তারা প্রত্যেক দিন এভাবে কোরআন খতম করছে। এভাবে কিছু বছর অতিবাহিত হলো, হঠাৎ তিনাদের আম্মা যান ইন্তিকাল করলো।
জি,
তো বড় ভাই বলছে যে আমাদের আম্মুর তো শখ ছিল যে আমরা প্রতি রাতে এক খতম করে কোরআন তেলাবাদ করবো, এখন তো আম্মু মারা গেছেন, আমরা এক কাজ করি, আমরা দুইজনে মিলে এক খতম করে কোরআন তেলাবাদ করি। মা যে শিক্ষাটা দিছে, মা মারা যাওয়ার পরেও ওই শিক্ষাটা,
মানে সঙ্গ
সঙ্গের সঙ্গের কারণে ওই শিক্ষাটা এখনো
মা এই শিক্ষাটা দিয়ে গিয়েছিল আমাদের।
এখন তারা বড় ভাই 15 পারা কোরআন তেলাওয়াত করে, ছোট ভাই 15 পারা তেলাওয়াত করছে। এভাবে দিন অতিবাহিত হতে লাগলো। তো একদিন ছোট ভাই নামাজ পড়ছে, নফল নামাজ পড়ছে, তো বড় ভাই শুয়ে আছে, অসুস্থতার কারণে শুয়ে আছে, ইনি উঠতে পারছে না বিছনা থেকে। তো ছোট ভাইকে বলছে যে আমাকে এক গ্লাস পানি দাও, আমার খুব পিপাসে পেয়েছে, এক গ্লাস পানি দাও। এখন ভাই তো নামাজ তো অবস্থায় আছে, নামাজ শেষ করে পানি আন। তো যথারীতি নামাজ শেষ করলো, নামাজ শেষ করে পানি নিয়ে বড় ভাইয়ের কাছে আসলো যে ভাই যান আপনার জন্য পানি নিয়ে আস। এটাও কিন্তু সঙ্গের প্রভাব আছে।
আচ্ছা,
এখন আমরা যদি হয়তো দেখা যায় আমাদের কারণে আমাদের হয়তো আমরা ভাইদেরকে এভাবে লালন পাত করতে পারি নাই, বিদায় দেখা যায় যে আমরা কোন একটা কিছু বললাম সেটা পাত্তা
দিল না,
দিল না। এটা অনেক
সময় বড় ভাইয়ের কথা ছোট
বড় ভাইয়ের কথা রাখে না, আব্বু আম্মুর কথা রাখে না। সেজন্য যারা পরিবারের সদস্য বড় সদস্যগণ আছেন, আব্বু আম্মু বলেন, বড় ভাই বলেন, এদের কিন্তু ছোটবেলা থেকে ছোট ভাইদেরকে সন্তানদেরকে স্নেহ করা, লালন পালন করার ক্ষেত্রে একটু সাবধানতা
অবলম্বন করা উচিত।
এখন তো বড় ভাই বলছে যে আমি তো পানি খেয়ে ফেলেছি।
আচ্ছা,
ছোট ভাই বললো আপনি আর আমি ছাড়া তো এই ঘরের মধ্যে তো কেউ নেই, আপনি কিভাবে পানি পান করলেন? তখন বড় ভাই বলছে এখন আমার কাছে জিব্রাইল আমিন আলাইহিস সালাম তাশরিফ নিয়ে এসেছে, আমাকে পানি পান করিয়েছেন, আমাকে কিছু ইরশাদ করেছে। ছোট ভাই তো অবাক হয়ে গেল, এত বড় একটা সুসংবাদ তো আপনাকে কি ইরশাদ করেছে? বলছে তোমাকে, তোমার ছোট ভাইকে, অর্থাৎ আলী বিন সালে, হাসান বিন সালে এবং তোমার আম্মাজান উপর আল্লাহ তালা দয়া করেছেন, এবং আল্লাহ তালা যে বান্দাদেরকে মহব্বত করে পছন্দ করে তিনাদের রেজিস্ট্রির মধ্যে, তিনাদের লিস্টের মধ্যে তোমাদের তিনজনের নামও ওইখানে কি হয়ে গেছে
লিপিবদ্ধ। সুবহানাল্লাহ,
এটা বুঝতে তো কেন হলো, এই যে মা ছোটবেলা থেকে তাদেরকে ট্রেন আপ সেভাবে করেছে, তারা কুরআনুল কালিমের তেলাওয়াত করেছে, যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এত বড় একটা সুসংবাদ শুনিয়ে
দিয়েছে, মানে ঘরের মধ্যে কুরআনের পাকের তেলাওয়াতের একটা পরিবেশ সৃষ্টি করেছে।
এখন এই বিষয়টা কতই না একটা সৌভাগ্যের বিষয়। তো মা বাবা যদি আজ তার বাচ্চাদেরকে এভাবে সঙ্গ দেয়, বাচ্চাদেরকে যদি বলে যে আব্বু তোমাকে কোরআন শরীফ পড়তেই হবে, এভাবে যদি ট্রেন আপ করে,
মা নিজে পড়ছে,
মা পড়ছে, বাচ্চারাও সাথে সাথে পড়ছে। আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে কতগুলা ছবি দেখি,
আচ্ছা
বড়ই খুব সুন্দর কতগুলা ছবি, সেটা হচ্ছে দেখা যায় যে বাচ্চা নামাজ পড়ছে, তার সাথে তার পোষা বিড়াল, পোষা কুকুর, অথবা দেখা যায় কোনো প্রাণী তার সাথে ওই জায়নামাজের মধ্যে বা জায়গার মধ্যে সিজদা করছে। অর্থাৎ এখানে কিন্তু সহচর্যের বিষয়টা আছে, মানে মালিক যেরকম করছে তার পোষা কুকুরের সেরকম
তার সাথে সবসময় থাকে।
জি, এখন আবার এরকমও জিনিস আসে যে মা বাবা নামাজ পড়ছে, বাচ্চা মানে এ ছোট কাপড় পরে দাঁড়াই গেছে, অর্থাৎ মা বাবা যেরকম করে বাচ্চারা সেভাবেই
করার জন্য আগ্রহী হয়,
অনুকরণ প্রিয়, বাচ্চা সেটাই করবে যেটা আমি আপনি
শিক্ষা দেব।
সেজন্য সর্বপ্রথম সহচর্য বলেন আর শিক্ষাটা বলেন পারিবারিক দিক
থেকে শুরু হয়ে থাকে। মাশাআল্লাহ, খুবই সুন্দরভাবে আমাদের কাছে উপস্থাপন করেন আমাদের হাসান হুজুর যে আসলে পরিবার থেকে যে সহচর্যটা মা বাবা থেকে সন্তান পায়, একটা পরিবেশ নিয়ে আজকে আলোচনা হচ্ছে, মানে সহচর্য ভালো বা খারাপ বিষয় নিয়ে। তো পরিবার প্রথম যেটি আমাদের শিক্ষা যেটি স্তর, সেখান থেকে যখন একজন মানুষ, একজন বাচ্চা, একজন ছেলে যখন সেই কোরআন পাক তেলাওয়াতকারী হয়ে যায় এবং সেখানে সেই পরিবারের যে দৃশ্য, জিব্রাইল আমিন আলাইহিস সালাম তশরিফ নিয়ে এসেছে, তাদের সকলকে সুসংবাদ দিচ্ছে, আসলে এরকম দৃশ্য আমাদের প্রত্যেকটা ঘরেই হওয়া উচিত এবং আমরাও এটা আশা রাখি। তো উদ্দেশ্য বা এই এটা কামিয়াব করার জন্য প্রথম স্টেপ কিন্তু মা বাবা থেকেই নেওয়া উচিত, বা ঘরের কর্তা যিনি রয়েছেন তার থেকে নেওয়া উচিত। তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ আমাদের ঘরের মধ্যেও সবাই নামাজি হয়ে যাবে, ঘরের মধ্যেও ইনশাআল্লাহ নাচ গান দূর হয়ে নাচ শরীফ কালাম এর তেলাওয়াতকারী হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর ইনশাআল্লাহ দেখা যাবে কি আমাদের পরিবারের মধ্যে একটা আল্লাহ পাকের রহমত বর্ষণ হওয়ার একটা মাধ্যম হবে ইনশাআল্লাহ। এরপর আমরা আরো কিছু আলোচনা করবো এই বিষয়ে, এবং সেলিম হুজুর থেকে ইনশাআল্লাহ মাদানিফুল নেব ইনশাআল্লাহ। একটি সেগমেন্ট আমাদের রয়েছে, এই সেগমেন্টটি আমরা অনুষ্ঠানের মধ্যে অ্যাড করব। জি, আমাদের সেগমেন্টটি দেখিয়ে দিন।
এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাকতাবাতুল মদিনা প্রত্যেক প্রকাশিত বিভিন্ন কিতাব ও রিসালার পরিচিতি, এই প্যাকেজের মধ্যে আমরা প্রতিটি পর্বে নতুন এক একটি কিতাব ও রিসালা সম্পর্কে জেনে থাকি। তো গত পর্ব আমাদের সন্তানের হক এই ছোট পুস্তিকার ব্যাপারে শ্রবণ করেছিলাম, অনেকে হয়তো বা ইতিমধ্যেই ছোট পুস্তিকাটি সংগ্রহ করে নিয়েছেন। তো যারা এখনো সংগ্রহ করেননি আমি উৎসাহ প্রদান করব, আজই আমরা মাকতাবাতুল মদিনার বিভিন্ন শাখা হতে এই কিতাবটি সংগ্রহ করে নিই এবং সন্তানের হকের ব্যাপারে অবগত হই। চলুন আজকে একটি নতুন কিতাব সম্পর্কে জানবো। বাইরা ইসলামী জীবন, এই কিতাবের মধ্যে আমাদের নিজের জীবনকে কিভাবে পরিচালিত করতে পারি এই ব্যাপারে বলা হয়েছে। তো এখানে সন্তান লালন পালনের ব্যাপারে কিছুটা এভাবে এসেছে যে ছেলে এবং মেয়েকে 2 বছরের অধিক দুধ পান করাবেন না। যখন সন্তান কথা বলতে শুরু করে তখন তাকে আল্লাহ পাকের নামের শিক্ষা দিন। আগেরকার মায়েরা আল্লাহ আল্লাহ বলে শিশুদেরকে ঘুম পাড়াতেন, আর এখন ঘরের রেডিও ও গ্রামোফোনে গান বাজিয়ে ঘুম পাড়ায়। আফসোস, সন্তান যখন বুদ্ধি হবে তখন তার সামনে এমন আচরণ করবেন না যার দ্বারা শিশুর চরিত্র নষ্ট হয়, কেননা শিশুদের অনুকরণ করার অভ্যাস অধিক হয়ে থাকে। যা কিছু পিতামাতাকে করতে দেখে তা তারা নিজেরাও শিখে থাকে। তাদের সামনে নামাজ পড়ুন, কোরআনে পাকের তিলাওয়াত করুন, নিজের সাথে মসজিদে নামাজ আদায়ের জন্য নিয়ে যান এবং তাদেরকে বুজুর্গানে দিনের ঘটনা শোনান। বিশেষ করে তো শিশুদেরকে বিভিন্ন কাহিনী, শিশুদের বিভিন্ন কাহিনী গল্প শোনার আগ্রহ হয়ে থাকে। তো আমাদের উচিত বিভিন্ন বুজুর্গদের শিক্ষণীয়মূলক ঘটনা তাদের সামনে পেশ করা, যাতে তারা ইসলামী শিক্ষা পায় এবং তারা যাতে বুজুর্গানে দিনের ব্যাপারে শিক্ষা অর্জন করে, তাদেরকে সম্মানের ব্যাপারে অবগত হয়। তো এইভাবে প্রত্যেকটি শিশুকে ছোট অবস্থা থেকে লালন পালন যখন শুরু হয় তখন এই রীতি অনুসারে, এই ইসলামী জীবন অনুসারে আমাদেরকে অতিবাহিত করা দরকার। কিন্তু আফসোস, আমরা তার বিপরীতে রয়েছি। প্লিজ নাই ভাইরা, এভাবে আমাদের পুরো লাইফকে কিভাবে ইসলামিকভাবে চালাবো, কিভাবে গঠন করব, সেই ব্যাপারে এই কিতাবের মধ্যে বিস্তারিতভাবে রয়েছে। এটা তো শুধু সন্তানের ব্যাপারে, তাছাড়া আমাদের আরও বিভিন্ন বিষয়াদি ইসলামিক জীবন সম্পর্কে জানা রয়েছে। তো আমি, আপনি যদি জানতে চাই তাহলে আজই মাকতাবুল মদিনার বিভিন্ন শাখা হতে, যেগুলি স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন শাখার নাম্বার এবং ঠিকানা, ওখান থেকে ইসলামী জীবন এই কিতাবটি সংগ্রহ করে নিই। ইনশাআল্লাহ আজিজাল, এর বরকতে আমাদের ইমানের হেফাজত হবে, আমরা পরিপূর্ণভাবে ইসলামিক জীবন করার সৌভাগ্য নসিব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কিতাবটি সংগ্রহ করার, নিজেকে অন্যকে উৎসাহ দিয়ে এটি পড়ানোর সে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
মাকতাবাতুল মদিনা, মাকতাবাতুল মদিনা, মাকতাবাতুল মদিনা, মাকতাবাতুল মদিনা।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি কিতাব এটি, ইসলামী জীবন। আমরা সাধারণ দৈনন্দিন বা আমাদের জীবনযাপনের ক্ষেত্রেও এখানে আপনার একটা মানুষ তার জীবনের মধ্যে বিভিন্ন দিক নিয়ে, এখানে আমরা অনেক সময় মানুষ মৃত্যুবরণ করে বা বিয়ের সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা যা অনেকগুলা রীতি রেওয়াজ আমরা আজ বর্তমান সমাজের মধ্যে রয়েছে, কতটুকু ইসলামী সহিয়ত সমত আমরা করে থাকি, বিভিন্ন বিষয় নিয়ে এখানে ডিসকাস করা হয়েছে। তাই অবশ্যই নিজেও সংগ্রহ করুন আপন নিকটস্থ মাকতাবুল মদিনা থেকে। পাশাপাশি আপনারা ছেড়ে www.dawatislami.net বুকস লাইব্রেরি অপশনে গিয়ে আপনারা এই কিতাবটি ডাউনলোড করতে পারেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। দর্শক, আলহামদুলিল্লাহ আমরা আজকে আলোচনা করছিলাম যে ভালো মন্দ সঙ্গ, তো সেই বিষয়ে, এবং আমরা কিছুক্ষণ আগে যে বন্ধু আমাদের কেমন হওয়া উচিত, এবং আমাদের শ্রী মজুর মাশাল্লাহ খুব সুন্দরভাবে যে বন্ধুর দিনের উপর তার একটা আমল তার চাল প্রভাব বিস্তার করে থাকে, এ বিষয়ে দর্শক কাছে আজকে হুজুর কী তুলে ধরবেন?
মাশাল্লাহ, আমার হাসান ভাই
জি
খুব সুন্দর করে যে একটা মানুষের লাইফস্টাইলের ব্যাপারে তুলে ধরেছেন, আসলে এটাই বাস্তব সত্য।
জি,
মাটি যখন নরম থাকে,
জি,
ওই মাটিকে যখন আপনি যেমন ইচ্ছা তেমন করতে চান করতে পারবেন,
অবশ্যই।
আর যদি ওটা যদি পুড়ে যদি শক্ত হয়ে যায় আর ওটাকে যদি আপনি কিছু করতে চান তখন ভেঙে যায়। তো কসর ভাই, এখন বর্তমান সময়ে আমাদের যেটা মূল সমস্যা, আমাদের ফ্যামিলির মধ্যে, আমাদের সমাজের মধ্যে মানুষদের যেটা একটা যে প্রভাব বা প্রসিদ্ধি, যেটা একটা প্রথা আমি বলবো, বিস্তার করছে আমাদের মাঝে। যেমন আমাদের ফ্যামিলির মধ্যে দেখা যায় ছোট ছোট বাচ্চাদেরকে আমরা ইসলামিক সঙ্গ দেওয়ার পরিবর্তে, ইসলামিক সংস্পর্শ দেওয়ার পরিবর্তে, যে অনইসলামিক যেটা কালচার সংস্পর্শ ওটা আমরা দিচ্ছি। যেমন এই যে একটা ঘটনা, মা, যেমন একটা প্রবাদ বাক্য আছে, তোমরা একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত
সন্তান
সন্তান বা জাতি দিব। তাহলে দেখেন শিক্ষিত মা বলতে এখানে কি বুঝিয়েছি আমরা, কি বুঝিয়েছেন আমাদেরকে, কেন শিক্ষিত মিন্স কি এটা আমাদের বোঝা দরকার।
অবশ্যই
শিক্ষিত মানে এটা নয় সে দুনিয়াবি বিভিন্ন শিক্ষা অর্জন করলো, কিন্তু ইসলামের যেটা সংস্পর্শ, ইসলামের যেটা মূলনীতি,
দ্বীনি যে জ্ঞান,
যে জ্ঞান সে মার কাছে নাই, তাহলে সেই মা কিভাবে তার সন্তানকে কিভাবে লালন পালন করতে হবে, ছোটবেলা থেকে কিভাবে তাকে যে ইসলামিক সংস্পর্শে দিতে হবে সেটা জানে না। যার কারণে আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় আমরা মা বলেন, বাবা বলেন বা ফ্যামিলি মেম্বার যারা বলেন, তারা তাদের ছোটবেলা থেকে যেটা আমাদের মূল যেটা পয়েন্ট, মূল যেটা করণীয়, কারণ মাটি ছোট বললাম তো আমি শুরুতে বললাম যে নরম থাকলে যেমন ইচ্ছে তেমন
করা যায়,
তো ছোটবেলায় আপনি আপনার সন্তানকে যে শিক্ষাটা দিবেন ওই শিক্ষায় সে শিক্ষিত হবে, যে সঙ্গটা দিবেন সেই সঙ্গের প্রভাব তার মধ্যে বিস্তার
করবে,
যে সংস্পর্শে সে থাকবে সে সংস্পর্শে থেকে সে কিছু শিখবে। আচ্ছা আমরা যদি একটু উদাহরণস্বরূপ দেখি, যেটা আমার ভাই বলেছেন খুব সুন্দরভাবে বলেছেন, ভালো লাগলো, যে দেখেন মা বাবা এটাই চাই যে কোনো একটা ছেলে যদি খারাপ চলাফেরা করে তখন তার সন্তানদেরকে বলে ভাই বাবা তুমি ওই খারাপ ছেলের সাথে
মিশিও না,
মিশিও, তার মানে এটাই যারা খারাপ ওই খারাপকে যারা খারাপ তারাও পছন্দ করে,
পছন্দ করে না,
এটাই বাস্তব সত্য,
নিঃসন্দেহে
এটাই বাস্তব সত্য যে খারাপরা কিন্তু খারাপ পছন্দ করে না,
করে না।
তো সেই জন্য যেটা আমাদের মূল করণীয় পয়েন্ট সেটা হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে ছোটবেলা থেকে ইসলামী সঙ্গের মধ্যে আমরা রাখি, ইসলামী শিক্ষায় শিক্ষিত করি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা আদর্শ সেটা আমরা শিক্ষা দিই।
কারণ এখানে আরেকটি পয়েন্ট এটা হচ্ছে অ্যাড করা উচিত, আপনি যেটা বলেছেন যে হাসান ভাই বলেছে যে আমরা আজকে বাচ্চাদেরকে তাদের থেকে মিশার জন্য মানা করি, অনেক সময় দেখা যায় কি আমরা তাদের সাথেও মিশার জন্য বলেছি কি যে ছেলে স্কুলের মধ্যে একটু ব্রিলিয়েন্ট, একটু পড়ালেখা ভালো ফাস্ট, যে ছেলেটা বেশিরভাগই পড়ালেখায় একটু বেশি টাইম দেয় তার সাথে আমার ছেলেকে বলে এর সাথে ভালো করে মিশো, তোমার পড়ালেখাটা পড়ালেখার মধ্যে একটু উৎসাহ আসবে। হয়তো এটা আমাদের সমাজের মধ্যে খুব বেশি পরিমাণে হয়তোবা দেখা যাবে যারা ভালো সন্তানদেরকে স্কুল কলেজে স্কুলে পড়ালেখা করাতে, কিন্তু এই বিষয়টাও হয়তো খুব অল্প পরিমাণ আমাদের পাওয়া যেতে পারে। যার ঘরের সন্তান কেউ হাফেজ রয়েছে, সে কেউ এখন হাফেজ হওয়ার পথে রয়েছে, বা কারো ঘরের সন্তান ছোট বাচ্চা পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে, এইরকম পরিবারের সাথে হয়তোবা আমরা আমাদের সন্তানকে খুবই কম মেশার জন্য উৎসাহিত করে থাকি। হ্যাঁ ওটার জন্য করি, যে ঘরের ছেলের সন্তান ফার্স্ট বয়, যে ঘরের ছেলের সন্তান ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, যে ঘরের ছেলের সন্তান ভালো আর তার চলাফেরা করে, হ্যাঁ করা উচিত, অবশ্যই করা উচিত, কিন্তু এই বিষয়টাও আমাদের হওয়া উচিত উৎসাহটা, যে ছেলে ঘরের সন্তান একটু নামাজি, তার যে ঘরের সন্তান পরিবেশ ইসলামিক রয়েছে যেটা আপনি বলছেন, তাদের সাথে আমাদের সন্তানদেরকে উঠা বসা করার একটা মন মানসিকতা
অবশ্যই হওয়া উচিত। অবশ্যই জি সেটা বলেছেন, তো সেই জন্য আমাদের যেটা মূল করণীয় যে ছোটবেলা থেকে তাদেরকে আমরা কি করি
উৎসাহিত করি দিন ইয়ার ক্ষেত্রে,
তাহলে তার শিশুকাল
অবশ্যই,
কৈশোরকাল ঠিক আছে না, যৌবনকাল এবং বৃদ্ধকাল,
জি জি,
গিয়ে দেখবেন ইনশাআল্লাহ তার স্টেপ বাই স্টেপ এই সময়গুলি ওই সংস্পর্শ যেটা ছোটবেলা থেকে সে পেয়েছে ওই অনুযায়ী সেই
গড়ে উঠবে ইনশাআল্লাহ।
আর ভালো সঙ্গ অবলম্বন করলে এটা কি ফায়দা, মুসলিম শরীফের মধ্যে একটি বর্ণনা এইভাবে আসছে, একটা অনেক লম্বা একটা হাদিস মুবারকা, যে হাদিস মুবারকার শেষ অংশটা এই কিতাবের মধ্যে এখানে নকল করেছেন, আমি বলার জন্য চেষ্টা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফায়াকুলুনা রাব্বি ফীহিম ফুলানুন আব্দুন খাতাউন ইন্নামা মাররা ফাজালাসা মাআহু, অর্থাৎ ফেরেশতারা আল্লাহ তাআলার দরবারে আরজ করেন,
আচ্ছা
হে দয়ালু আল্লাহ তাআলা,
সুবহানাল্লাহ,
এতে অমুক বান্দা খুবই গুনাহগার ছিল,
জি
মানে এই হাদিস মুবারাকা কেন বলেছেন এটা পরে আমরা আসছি, মানে অমুক এতে অমুক বান্দা খুবই গুনাহগার ছিল, সে এদের অর্থাৎ জিকিরকারীদের নিকট দিয়ে গমনকালে তাদের সাথে বসে গেছে, যারা জিকির করছেন, যারা ভালো একটা সঙ্গ পরিবেশ তৈরি করেছেন, যারা আল্লাহ তাআলা স্মরণ করছেন তাদের সংস্পর্শের মধ্যে সে বসে গেছে,
বসে গিয়েছে।
তো প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ওয়ালাহু গফরতু হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, অর্থাৎ আমি তাকেও ক্ষমা করে দিলাম, কেননা তা জিকির করা যারা জিকির করে এমন এক গোত্র যে তাদের সাথে অবস্থানকারীরাও দুর্ভাগা হয় না।
আল্লাহ,
তাহলে দেখেন আমি গুনেগার, আল্লাহ তাআলার জিকির করছেন, একটা কিছু মানুষ একটা পরিবেশ তৈরি করেছেন, শুধুমাত্র আমার রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই জিকিরকারীর পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কিছুক্ষণ বসেছেন, তাদের সঙ্গ অবলম্বন করেছেন, তাদের সংস্পর্শ থেকেছেন, আর আমার রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওইটার উসিলে তাকে মাফ করে দিয়ে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তাহলে সৎ সঙ্গটা এটা আমাদের জন্য কেমন নিয়ামত,
আল্লাহ
কেমন প্রয়োজন, কতটুকু জরুরি। আচ্ছা, এরপর আমার রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসংখ্য বাণী এভাবে রয়েছেন, এবং যদি আমরা সৎসঙ্গ অবলম্বন করি তাহলে ওই সৎসঙ্গের কারণে সৎসঙ্গটা আপনাকে আমাকে জান্নাতের রাস্তা দেখা দিবে।
সুবহানাল্লাহ, নিঃসন্দেহে।
দেখেন, আজকে আমরা যাদের সাথে বন্ধুত্ব করছি, যাদের সাথে বন্ধুত্ব করছি, আমরা যদি একটু দেখি, বাস্তব এটাই সত্য, যারা নামাজি, যারা দাড়িওয়ালা, সুন্নতের উপর আমল করে, তাদের সাথে আমরা বন্ধুত্ব করতে
চাই না।
কেন? কারণ আমি যদি তার সংস্পর্শে চলে যাই আমি তার মতো হয়ে যাব। তাহলে এই ধরনের,
এবং সেখানে হুজুর আপনার এনজয় নাই।
জি,
আমি যদি আপনার বলছেন যাদের সাথে হুজুর যদি আমি বন্ধুত্ব করি, সেখানে আমার দুনিয়াবে যেটা মজা আমরা সেটা পাই না, যার কারণে আমরা তাদের সাথে বন্ধুত্ব করতে চাই না।
জি,
এটাই আজকে বর্তমানে আমাদের
অবস্থা। তাহলে যাদের সাথে আমরা বন্ধুত্ব করছি, আমার হাসান ভাই আছেন, একমত হবেন।
জি,
আজকে আমরা ওই ব্যক্তির সাথে বন্ধুত্ব করছি যে বেনামাজি নামাজ পড়ছে না, শরীর বেজি কাজ করছে, মা বাবার সাথে খারাপ আচরণ
করছে,
সমাজের মধ্যে খারাপ ছেলেদের সাথে মিশে যে বিভিন্ন মারামারি বলা, খারাপ যে কাজ এটা করছে, মদ পান করছে, যেটাকে হারাম করেছেন,
নাউজুবিল্লাহ,
জুয়া খেলা খেলা।
জি,
ঠিক আছে না? আচ্ছা, এই যে এই প্রিজিং,
নাউজুবিল্লাহ,
এটা কখন হয়? যখন একটা ছেলে, যখন খারাপ একটা বন্ধুর সংস্পর্শে থাকে, তখন তার দেখা দেখে এই কাজগুলি করে। আচ্ছা, আমরা যারা এই ধরনের কাজগুলি করি, এই ধরনের সঙ্গ অবলম্বন করি, তাদের ব্যাপারে কি বলেছেন? কিতাবের মধ্যে একটি বর্ণনা এভাবে আসছে, এটা আমাদের জন্য অবশ্য অবশ্যই শিক্ষার অনেক মানে নিফুল এবং চিন্তা করার বিষয়। হযরত সাইয়েদুনা আল্লামা মুহাম্মদ বিন আহমদ যাহাভি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এক ব্যক্তি মদ্যপায়ীদের সংস্পর্শে বসেছিল।
আচ্ছা,
একজন ব্যক্তি যারা মদপান করে তাদের সংস্পর্শে বসেছিল, সঙ্গ। আমাদের যেহেতু আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় হচ্ছে ভালো এবং মন্দ সঙ্গ, সংস্পর্শ, আমরা তো ভালো বিষয় সম্পর্কে যে সংস্পর্শ সম্পর্কে আমরা শ্রবণ করেছি, যে মন্দ সংস্পর্শে আমরা থাকছি, যারা মন্দ সঙ্গ অবলম্বন করছি
তাদের
জন্য কেমন অবস্থা হবে, তাদের জন্য কেমন বিপদ। তিনি বলছেন, এক ব্যক্তি মদ্যপায়ীদের সংস্পর্শে বসেছিল, যখন তার মৃত্যুর সময় নিকটবর্তী হলো, তখন কেউ তাকে কালিমা শরীফ পাঠ করার জন্য বলল, ওই ব্যক্তিকে।
আচ্ছা,
তখন সে বলতে লাগলো, তুমি পান করো এবং আমাকে পান করো। কি বলছেন? যে মুহূর্তে সাকারাত সবচেয়ে ইম্পর্টেন্ট একটি বিষয় মুসলমান জাতির জন্য, কারণ ওই সময় সে ওই সময়টা ডিপেন্ড করবে আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন,
ঈমান নিয়ে যাবেন না ঈমান হারা হয়ে
যাবে, ওই বিষয় ওই সময়টা আপনার উপর এমন একটি সময় যে সময় যদি আপনি আল্লাহ তাআলার দয়ায় যদি কালেমা শরীফ পড়ে যান তাহলে আপনি সাকসেসফুল, সফল কাম, আর যদি আপনি আল্লাহ তাআলার পানা বেঈমান হয়ে ঈমান হারা হয়ে মারা যান তাহলে আপনার দুনিয়া তো গেল বরবাদ, আখেরাত তো বরবাদ হয়ে গেল।
নাউজুবিল্লাহ।
তাহলে ওই মুহূর্তে তার জবান দিয়ে কালেমা শরীফ আসছে না, অথচ ইসলামের যেটা শিক্ষা, যখন মানুষ সাকারাতের বিছানা শুয়ে যায়, সাকারাত যখন চলতে থাকে, তখন আমাদের আশেপাশে যারা আছে তাদের করণীয় হচ্ছে সে কানে শোনা মতো করে তালকিন করানো, তাকে কালিমা শরীফ পাঠ করানো, ইস্তেগফার করানো, এই বিষয়গুলি করা। এখন তাকে একজন কালিমা শরীফ পাঠ করাচ্ছে, কিন্তু সেই কালিমা শরীফ পাঠ করার পরিবর্তে সে বলছে যে তুমি পান করো, আমাকে পান করাও।
এখানে একটা বিষয় কি জানেন, সেটা হচ্ছে যে বান্দা যখন দুনিয়াতে জীবন যাপন করে, সে দুনিয়াতে যেভাবে তার সহচর্য হয়ে থাকে, তার চাল চলন, তার উঠা বসা যাসাতো হয়ে থাকে, তো কিতাবের মধ্যে আসছে যে তার পুরো জীবনে সে যেরকম ছিল তার শেষ মুহূর্তে এসে তার ওই আমলগুলো সবকিছু রিক্যাপ হতে থাকে, ওই সময় সেগুলা স্মরণে আসতে থাকে, যেটা আপনি বলছেন। সে আগে ছিল মদ্যপায়ী, সবসময় সে মদ পানই করতো বন্ধু আড্ডার মধ্যে, এখন শেষ মুহূর্তে তার এটা বলছে তাকে কি মদ পান করা
এখানে ও সে মদ পান করে নাই।
আচ্ছা,
তাদের সংস্পর্শে বসেছিল,
বসেছিল, আল্লাহ।
যারা আমরা মদ পান করি বন্ধুদের সাথে আড্ডা এনজয় করি, তাদের অবস্থা কেমন হবে?
আল্লাহ,
এটা শুধুমাত্র এই যে মৃত্যুর সময় যারা মদ পান করে, যারা হারাম খায়, তাদের সংস্পর্শ বসা, সঙ্গ অবলম্বন করা। আচ্ছা, এরপর তিনি বলছেন যে এটা তো চলে গেল যে সেখানে মদ্যপায়ের একজন তার মানে তাস খেলা, এখন আমরা তো জুয়া খেলি তাস খেলি কিনা, তিনার ব্যাপারে বলতে লাগলেন, একজন তাস খেলোয়াড়কে মৃত্যুর সময় কালিমা শরীফ পাঠ করার জন্য বলা হলে সে বলতে লাগলো, তোমার বাদশা, এই কথা বলতেই তার প্রাণবায়ু বের হয়ে গেল। তাহলে এই যে এটাই বাস্তব সত্য, আমরা যদি আমাদের চতুর্পাশে আমরা দেখি যে আমাদের ছেলে আমাদের মেয়েরা যারা ইয়ং জেনারেশন যুব সমাজ রয়েছে তাদের সাথে বন্ধুত্ব বেশিরভাগ ক্ষেত্রে তাদের সাথে যারা মদপান করে, জুয়া খেলা খেলে, খারাপ পথে চলে, নামাজ পড়ে না, ইসলাম বিরোধী কাজ করে, শরীয়ত বিরোধী কাজ করে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বিরোধী কাজ করে তাদের সাথে আমাদের বন্ধুত্ব। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার বিষয় হচ্ছে এটাই, যারা আমরা তাদের সাথে বন্ধুত্ব করছি তাহলে আমাদের ফয়সালাটা কেমন হবে, এটাই সত্য। যার সঙ্গ যেমন তার প্রভাবটাই
থাকার কারণে যে মানুষের শেষ পরিণতিটাও খারাপ হয়ে থাকে, নাউজুবিল্লাহ অনেকে বেঈমান মানে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করার একটা সম্ভাবনা, তার কারণ আপনি দুনিয়াতে জীবনযাপন করার ক্ষেত্রে আপনি সবসময় এমন কাজের সাথে রিলেটেড সম্পর্ক রেখেছেন যেগুলো হারাম বলা হয়েছে ইসলামের মধ্যে, যে কাজগুলো গুনাহ আর গুনাম, তাহলে কীভাবে আপনি আশা রাখতে পারেন আপনার শেষ জিনিসটা, আপনার যে শেষ পরিণতিটা ভালো হতে পারে? কেননা আপনি সবসময় কাজ করে যাবেন খারাপ আর খারাপ, তাহলে কীভাবে ভালো আশা রাখতে পারে? তাই অবশ্যই আপনার সময় থাকতে এখন আমরা চিন্তা করি এবং সিদ্ধান্ত নিই যে আমি কোন পথে যাব এবং কোন সঙ্গ আমি অবলম্বন করব, কি ভালো নাকি খারাপ, কেননা এটার প্রভাব আমার আপনার দুনিয়া এবং আখিরাতে পড়ে থাকে। এই বিষয়ে আমরা ইনশাল্লাহ আরও কিছু আলোচনা করব, আমার হাসান বেকার থেকে ইনশাল্লাহ কিছুক্ষণ পরে ইনশাল্লাহ আরও কিছু আমাদের ফুল অর্জন করবো। আমাদের নাত কাইসনাইবের কাছে যাবো একটি নাত শরীফ বা কালাম ইনশাল্লাহ আমাদের অনুষ্ঠানের মধ্যে আমরা অ্যাড করব। আর জি সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু
গুনাহের জাই না জেনে ও ভাষ আমার ইয়া রাসূলুল্লাহ, গুনাহের জাই না জেনে ও ভাষ আমার ইয়া রাসূলুল্লাহ,
খনে বেড়ে যাচ্ছে
আমাদেরকে ঈমান সহকারে মৃত্যুবরণ করা শেষ পাগল মুসিব করুক। আল্লাহ পাক আমাদের গুনাহ থেকে হেফাজত করুক। এবং এই যেটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম যে আসলে ঈমান সহকারে মৃত্যুবরণ করার একটা উত্তম মাধ্যম এটাও যে ভালো সহচর্য অবলম্বন করা, এবং যারা এরকম মন্দ সহজ খারাপ সহজের মধ্যে যায় তাদের ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করা একটা সম্ভাবনা থাকে। হাসান ভাই, এই বিষয়ে দর্শকের কাছে আর কি তুলে ধরবেন যে মন্দ যারা সহচর্য অবলম্বন করে?
পবিত্র কোরআন করিমের 15তম পারার সূরা বনী ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যা কাঞ্জলি মানতে অনুবাদ, আর যে আখিরাত চায় এবং সেটার জন্য যথাযথ চেষ্টা
করে,
সবাই আখিরাত চায়, সবাই চায় শেষ গন্তব্য সুন্দর হোক। আপনি যদি কোনো একটা ম্যারাথন প্রতিযোগিতার কথা বলেন, 1000 জন অংশগ্রহণ করলো, ওইখানে কোনো বান্দা এমন নাই যে বলবে যে আমি সবার শেষ হতে শেষে আসতে চাই, এরকম কারো চিন্তা ভাবনা থাকে না। সবাই চাই যে সে প্রথম হবে, কিন্তু দিন শেষে সফল কাম সেই হয় যে যার ডেস্টিনেশন গন্তব্য প্রথমে থাকে এবং যে এরূপ প্রথম হওয়ার জন্য প্রচেষ্টা
করে থাকে।
আচ্ছা, সেটা কোরআন করিমের মধ্যে ইরশাদ হচ্ছে যে আখিরাত চায় এবং সেটার জন্য যথাযথ চেষ্টা করে, আর হয় ইমানদার, ইমানদারও হতে হবে, তবে প্রচেষ্টা ঠিকানায় পৌঁছে থাকে। তাহলে যে আখিরাত চাই এবং আখিরাত কামিয়াব করার জন্য প্রচেষ্টা চালায় এবং পাশাপাশি ইমানদার হয়, তাহলে সেই যে গন্তব্য চাচ্ছে আল্লাহ তাআলা তাকে সেটা দান
করে থাকে
করবেন। এখন প্রথম অংশ নিয়ে যদি আলোকপাত করি, যে আখিরাত চাও, এমন কোনো মানুষ আপনি পাবেন না যে বলবে আমার আখিরাত লাগবে না, আমার জান্নাত দরকার নেই। বস্তুত সবাই চাই কি হতে, জান্নাতবাসী হতে, সবাই চাই জান্নাতে পৌঁছতে
পৌঁছাতে,
কারণ প্রচণ্ড গরমের মধ্যে রোজা রেখে কি হাল হচ্ছে সবাই দেখছি, যখন খাবার পানির সংকট হয় তখন আমাদের কি অবস্থা সেটাও দেখছি, যখন বাজারে দ্রব্যের দাম বৃদ্ধি পাচ্ছে তখন আমাদের কি হাল হচ্ছে সেটাও দেখছি। মোট কথা, আমরা প্রতিনিয়ত দেখছি যে কোনো একটা সিচুয়েশন যখন খারাপ হয়ে যায় আমাদের অবস্থা কেমন
কেমন হয়।
তাহলে জাহান্নাম এটা এমন একটা জায়গা যেটা বেকারির তাবা বলেন আগুনের কুণ্ডলে চাইতে হাজার 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 গুণ বেশি উত্তপ্ত হয়,
অতুলনীয়।
তো ওইখানে কি অবস্থা হবে সেটা আশা করি সবাই আমরা বুঝতে পারছি। তাহলে সবার এই চিন্তা ভাবনা থাকে যে আমার শেষ গন্তব্য যাতে সুন্দর হয়, সবাই সেজন্য বলে থাকে আমার যখন মৃত্যু হবে আমার বাগের যে জমিটুকু আছে বা আমার যে সম্পদটুকু আছে এগুলো দিয়ে একটা মেজবান নিতে যান করিও, অর্থাৎ মানুষকে খাওয়াইও, কারণ খাওয়ানো এটা হচ্ছে অনেক বড় একটা ইবাদত সমতুল্য।
জি,
কেন, যাতে নেকি হয়,
নেকি হয়,
সবাই এই বিষয়টা বুঝে। এখন কথা হচ্ছে, আপনি মৃত্যুর পরে খাওয়াবেন, জিম্মাদারি কাউকে দিচ্ছেন, তার সেটি কি এটা সুন্দর হতো না যে আপনি বেঁচে থাকতে মানুষকে সৎকার করবেন,
অবশ্যই
মানুষকে নিজ হাতে কিছু খাওয়াবেন, এটা একটু উত্তম হতো না?
হতো,
কিন্তু সেটা আমরা কেউ বুঝি না,
করি না।
আচ্ছা, এখন সবাই কমবেশ বুঝি যে আমার আপনার যখন জানাজা হবে তখন মানুষের মুখ থেকে কিরূপ শব্দ বের হয় সেটা সবাই শুনতেছে,
সবাই শুনছে।
নেককার মানুষ মারা গেল, পিছন থেকে সবাই বলতেছে যে মানুষটা অনেক ভালো ছিল, অনেক পরহেজগার ছিল, কথা চলতেছে যা আহ ওই ব্যক্তিকে আমরা মসজিদে দেখলে আমাদের কথাই না ভালো
লাগবে,
এই মানুষটা এখানে নাই, কথা উঠতেছে
উঠছে।
কোন একজন খারাপ মানুষ মারা গেল, একজন এলান করলো মানুষটা কেমন ছিল,
সবাই তো
বলতে বলে দিলাম হ্যাঁ ভালো, কিন্তু পরক্ষণে আস্তে 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 কথাগুলো বের হচ্ছে। অনেকে তো জানাজা অংশগ্রহণও করে না, কেন করে না এর জানাজা পরে ফায়দা কি? কিন্তু ওই জায়গায় কোন একজন আল্লাহর ভুলি হলে, কোন একজন নেককার বান্দা হলে সবাই দৌড়াই দৌড়াই যায়, হাত ছেড়ে যায়, কেন, ইনার সৎকায় আমার মাফ হবে, সবাই একটু বুঝে। আচ্ছা, এখন ফ্রিজের মধ্যে কোনো একটা খারাপ ফল রাখলাম, ওইটার কারণে আশপাশে যতগুলো ভালো ফল ছিল সেগুলো আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে,
নষ্ট হয়ে যাচ্ছে।
তাই আমরা দুই দিন পর পরে ফ্রিজ থেকে খারাপ যে জিনিসগুলো সেগুলো
সরিয়ে ফেলি,
বাকি জিনিসগুলো যাতে
সেফ সেফ থাকে
থাকে। তো কিতাবের মধ্যে আসছে যে মন্দ মৃত্যুর কারণ হচ্ছে চারটা।
আচ্ছা,
এগুলো সংস্পর্শের কারণে হয়।
জি,
প্রথমত যে নামাজে অলসতা করবে, নামাজে অলসতা
করবে।
এখন আপনি খারাপ সংস্পর্শের সাথে আছেন, যারা নামাজ দোয়ার পাবন্দী না,
জি জি,
নামাজ দোয়ার ধারে কাছে নাই,
আল্লাহ,
এর থেকে আপনি আশা করতে পারবেন না যে এই অ্যালার্ম দিয়ে বা ডেকে আপনাকে নামাজের জন্য পাঠাবে, কারণ এই নামাজই পড়ে না, আপনাকে কুত্তেকে পাঠাবে। কখন যে জামাত হবে সেটা জানিও না, অনেক সময় জিজ্ঞেস করে জামাত কয়টা বাজে। আচ্ছা, দুই হচ্ছে যে মদ্যপান করে,
নাউজুবিল্লাহ,
যে মদ্যপান করে তার তো হুশই থাকে না, কোনটা মা কোনটা বোন,
নাউজুবিল্লাহ,
এর আর নামাজের পাবন্দি কোথায়
থাকবে?
কেমনে আরেকজনকে বলবে নামাজের জন্য?
আচ্ছা,
তৃতীয়ত আসছে যে মা বাবার অবাধ্যতা করে, মা বাবার কথা শুনে না,
নাউজুবিল্লাহ,
এরও মন্দমৃত্যুর আশঙ্কা আছে। এবং চতুর্থ নাম্বার যে মুসলমানকে কষ্ট দেয়,
আল্লাহ,
তারও মন্দমৃত্যুর আশঙ্কা আছে। মৃত্যু বিষয়টা এমন যে এ গন্ডি যে ভালোভাবে পার হতে পেরেছে
আল্লাহ কামিয়াব, নিঃসন্দেহে কামিয়াব,
কিন্তু যে এ গন্ডি পার হতে পারলো না প্রথম গন্ডি সে কিন্তু ফেসে গেছে, পরক্ষণে সব জায়গায় সে কি হবে, হেনস্থা হবে, তিরস্কার হবে।
জি জি,
সেজন্য মৃত্যুটা যাতে সুন্দর হয়, আমরা দুনিয়ায় অনেক কিছু করছি,
অনেক কিছু করেছি,
কোরআন খানি করছি, সৎকা করছি, দেখা দিচ্ছি, ফিতরা দিচ্ছি, মানুষকে খাওয়াচ্ছি, সব কিছু করছি, হজ করছি, সব কিছু করতেছি, কেন? যাতে আমাদের মৃত্যুটা সুন্দর
সুন্দর হয়।
সবাই আমরা বুঝি, কিন্তু বুঝেও আমরা কেন জানি না বোঝার
বান করে থাকি। আসলে হাসান ভাই, যে এই বিষয়টা আমরা মৃত্যুটা যেন আমাদের শেষ বেলাটা যেন ভালো হয় এবং ইমান সহকারে আমরা যেতে পারি, তাই আমাদের এই বর্তমানে যা আমরা আমল করছি, আমাদের ওটা বসা, আমার চলাফেরা, প্রত্যেকটা কিছু সেই ভালো হওয়াটার উপর নির্ভর করে থাকে। এই জন্য আমাদের দর্শক উচিত আমার প্রত্যেকটা কিছু করার ক্ষেত্রে যেন আমরা চিন্তা ভাবনা করি এবং আমাদের ভালো সহজ অবলম্বন করার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ, কারণ আমি এখন গুনাহের পরিবেশের মধ্যে উঠা বসা অবস্থায় রয়েছি এবং এই আমরা মৃত্যু কখন আসে হাসান ভাই জানি না, কিন্তু যদি নাউজুবিল্লাহ আল্লাহ না করুক সেই গুণা করা অবস্থায় গুণার পরিবেশে আমার মৃত্যু চলে আসে, তাহলে আমার কি অবস্থা হতে পারে? তাই আপনি যখনই আপনার মাইন্ডসেট এড়ে থাকবে, আমি ভালো সহজ অবলম্বন করার চেষ্টা করব, আমার বন্ধু বান্ধব যেন এমন বানাবো যাদের সাথে আমি ভালো নামাজ কালাম দোয়া জিকির আজগার করতে পারে, হ্যাঁ, তাহলে আমার ওটা বসাটা যখন ভালো সাথে হবে তাহলে মৃত্যুটা আমার ভালো অবস্থার মধ্যে আসবে।
একটা ঘটনা মনে পড়েছে আমার।
আচ্ছা জি,
এক ব্যক্তি বাসে সফর করছে।
আচ্ছা,
এখন বাসে আরো অন্যান্য যারা ছিল সবাই যে যার যার কাজে ব্যস্ত, কেউ মোবাইল ব্রাউজিং করছে, কেউ গান শুনছে, কেউ বেহুদা কথাবার্তার মধ্যে লিপ্ত, কিন্তু এক ব্যক্তিকে দেখা যাচ্ছে যে শুধু তসবিহ পাঠ করছে।
আচ্ছা,
এখন তাকে জিজ্ঞেস করছে যে ভাই সবাই তো আমোদ ফুর্তিতে ব্যস্ত,
আপনি
একটু আমাদের সাথে অংশগ্রহণ করুন, হয়তো এটা কোনো পিকনিকের ঘটনা।
আচ্ছা আচ্ছা আচ্ছা,
পিকনিকে যেতে হচ্ছে যাচ্ছে,
জি জি,
তো বলছে যে ভাই আমিও তো তোমাদের সাথে অংশগ্রহণ করতে পারতাম, আমার তো কিছু দায়বদ্ধতা আছে, বলছে যে আমরা সবাই কোন একটা জায়গায় পিকনিকে যাচ্ছি, আল্লাহ না করুক এমন অবস্থায় কোন একটা এক্সিডেন্ট হয়ে গেল,
আল্লাহ,
মালাকুল মৌত চলে আসলো, তো তুমি যে গান শোনা অবস্থায় আছো এই অবস্থায় যদি মালাকুল মৌত আসে অবস্থা কেমন হবে?
আল্লাহ,
তো আমি সেজন্য চাই আমার শেষটা যাতে সুন্দর
হোক,
সেজন্য আমি সর্বক্ষণ মুখের মধ্যে দরুদ শরীফ জারি রাখি, যাতে মালাকুল মৌত যদি আসে আমার মুখে তখনও যাতে দরুদ শরীফ
জারি, সুবহানাল্লাহ,
নিশ্চয় ইনি এরকম সোহবত পেয়েছেন,
পেয়েছে,
এ হয়তো কোন একটা মজলিসে ইনি দরুদ শরীফের বরকত শুনেছেন, অথবা ইনি এমন কোন বান্দাদের সাথে থাকে যারা সব সময় দরুদ শরীফের পাবন্দী,
জিকিরের পাবন্দী হয়ে
থাকে, আলহামদুলিল্লাহ। আর দাওয়াত ইসলামী যারা ইসলামী ভাইয়েরা, আপনি সবসময় দেখবেন এরা হাঁটতে বসতে মানে ২৪টা ঘন্টা বলেন,
এবং তারা যে পরিবেশের সাথে আসে দাওয়াত ইসলামী, আলহামদুলিল্লাহ, আজকে আমাদের সেই শিক্ষাটা দিচ্ছে যে আমরা যেন দরুদ শরীফ পাঠকারী হই, জিকির পাঠ করি, আমাদের জবানে যেন আমরা ভালো ব্যবহার করি, খারাপ ব্যবহার না করি। তো এটা এটার ফায়দাটা কি? যার কারণ হচ্ছে যে সেই বাসের মধ্যেও যেখানে গুনাহের কাজ চলছে সেখানেও কি আল্লাহ পাকে জিকির করছে, এটাই হচ্ছে আপনার দাওয়াত ইসলামী। তো আল্লাহ পাক আমাদেরকে ভালো সহজ অবলম্বন করার তৌফিক দান করুক। আমাদের আরেকটি সেগমেন্ট রয়েছে, সেই সেগমেন্টটা আমরা ইনশাল্লাহ অ্যাড করবো, যে আমাদের দেখিয়ে দিন।
মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবার উপস্থিত হয়েছি সোনালী যুগের ঘটনা এই সেগমেন্টে। কুফায় একজন নেককার ব্যক্তির প্রতিবেশী আবুল হাসান আলী বিন ইব্রাহিম রহমাতুল্লাহি তালানে নামে আটার ধনী ব্যবসায়িক ছিলেন। একদিন তার কাছ থেকে এক সৈয়দ সাহেব কিছু ব্যবসায়িক আটার দাম চাইলেন। তখন সৈয়দ জাদা বলল, আমার নিকট সম্পদ নেই, তবে আপনি আমার এই ঋণ আমার নানা জান মোহাম্মদে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে লিখে রাখুন। আবুল হাসান আলী বিন ইব্রাহিম রহমতুল্লাহি তাআলা তাকে আটা দিয়ে দিলেন, আর এই ঋণ আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে লিখে রাখলেন। কেমন লেনদেন, কেমন ব্যবসায়িক, আর কেমন লেনদেন চলছে একটু মন দিয়ে শুনি। এই বিষয়টি আলাবি হাসান ও হোসাইনি ব্যক্তিরা জানতে পারলেন, তখন তারাও তার থেকে আটা চাইলেন। তখন তিনি তাদের সবাইকেও আটা প্রদান করলেন এবং এই সকল ঋণ রসুলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নামে লিখে রাখলেন। এর ধারাবাহিকতা চলতে লাগলো, এমনকি তার সম্পদ শেষ হয়ে গেল এবং তিনি গরিব হয়ে গেলেন। একদিন তিনি রহমাতুল্লাহি তাআলাই হযরত শায়খ ওমর বিন ইয়াহিয়া আলাবি রহমাতুল্লাহি তাআলার খেদমতে উপস্থিত হয়ে সম্পূর্ণ ঘটনাটি বললেন। এবং লিখাও দেখালেন যাতে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের নামে সকল ঋণ লেখা রয়েছে। রাতে যখন আবুল হাসান আলী বিন ইব্রাহিম রাহমাতুল্লাহি তাআলা ঘুমালেন, তখন স্বপ্নে সেই প্রিয় আকা যার নামে তিনি নিজের সম্পদকে ঋণ দিয়ে দিয়েছেন, যার নামে যার বংশধরকে সম্মান করেছেন, যার উসিলাতে বংশধরকে খাবার দিয়েছেন, সেই প্রিয় আকা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ জিয়ারত করার সৌভাগ্য অর্জন হলো। তার সারা জীবনের কষ্ট পরিশ্রম ঋণ দেওয়া মনে হয় আজ রাতেই উসল হয়ে গেল যাকে তিনি স্বপ্নে দেখেছেন। আল্লাহ পাকের প্রিয় নবী রাসূলে আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তুমি আমার নামে অভিযোগ কেন করলে, অথচ তুমি আমার সাথে লেনদেন করেছো। আরজ করল, আকা, আমি মুখাপেক্ষী ও অভাবী হয়ে গিয়েছি। আল্লাহ পাকের প্রিয় নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, যদি তুমি আমার সাথে লেনদেন দুনিয়ার জন্য করে থাকো তবে আমি তোমাকে এর পরিপূর্ণ প্রতিদান এখনই দিয়ে দিচ্ছি, আর যদি তুমি আমার সাথে লেনদেন তবে ধৈর্য ধারণ করো, নিশ্চয় আমার নিকট খুবই উত্তম প্রতিদান রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে লেনদেন করে সেই ব্যবসায়িক কতটা অভাবে পড়ে গিয়েছেন, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, উত্তম প্রতিদান আমার কাছে রয়েছে। আবুল হাসান আলী বিন ইব্রাহিম রাহমাতুল্লাহি তাআলার মাঝে ভাবাবেগ শুরু হয়ে গেল এবং কান্না করতে করতে ঘুম থেকে জেগে উঠল এবং জঙ্গল ও পাহাড়ের দিকে চলে গেল। কিছুক্ষণ পর তাকে একটি পাহাড়ের গুহায় মৃত অবস্থায় পাওয়া গেল। লোকেরা তার জানাজা নামাজ আদায় করে দাফন করে দিল। সেই রাতে কুফার 7 জন নেককার লোক স্বপ্নে হযরত আবুল হাসান আলী বিন ইব্রাহিম রাহমাতুল্লাহি তাআলাকে সবুজ রেশমি হুল্লা অর্থাৎ মূল্যবান পোশাক পরিহিত অবস্থায় দেখলেন। তিনি জান্নাতের বাগানে হাঁটছেন। তারা জিজ্ঞাসা করলেন, হে আবুল হাসান, আপনি এই নিয়ামত কিভাবে অর্জন করলেন? তিনি রাহমাতুল্লাহি তাআলা বললেন যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে লেনদেন করলো সে তা পেয়ে গেল যা আমি পেয়েছি, জেনে নাও নিশ্চয়ই আমি আমার ধৈর্যের কারণে আল্লাহ পাকের প্রিয় রসুল রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিবেশিত্ব অর্জন করেছি, আল্লাহ পাক আমাকে জান্নাত দান করেছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, লেনদেন যারা আমরা করি হকভাবে করতে হবে, হালালভাবে করতে হবে, সুন্নাত তরিকায় করতে হবে। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মহান ব্যক্তিকে কত সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন, তুমি তো আমার সাথে লেনদেন করেছো, যদি দুনিয়াতে কিছু চাও তবে এখনই পেয়ে যাবে, আর যদি আখেরাতে চাও তবে আমার কাছে এর অনেক সুন্দর প্রতিদান রয়েছে। আমরা লেনদেন করি সুন্নাত মোতাবেক আর সেটা আখেরাতেই আমরা এর নিয়ামতগুলো পাবো, এর প্রতিদানগুলো পাবো। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, সোনালী যুগের ঘটনা, খুবই সুন্দর একটি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। দর্শক দিতে দেখতে প্রায়ই আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের একটি সময়ও নির্দিষ্ট রয়েছে অনুষ্ঠানের। তো আলোচনা করছিলাম ভালো মন্দ সঙ্গ, ভালো মন্দ সহচর্য সে বিষয়ে। তো এবং কিছুক্ষণ আগে আমরা বন্ধুবান্ধব নির্বাচন করার ক্ষেত্রে আসলে আমাদের কেমন হওয়া উচিত সে বিষয়ে আমরা শুনছিলাম। শেষ পর্যায়ে আমাদের শেষ মাদানী ফুল আমাদের সেলিম ভাইয়ের কাছে যাবো ইনশাল্লাহ। জি হুজুর।
মাশাআল্লাহ, আমরা তো প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। জি, শেষ পর্যায়ে এসে একটি এমন একটি মাদানী ফুল একজন আল্লাহর ভলি আমাদেরকে দিয়ে গেছেন।
জি,
আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এর উপর আমল করার তৌফিক দান করুন, সাথে সাথে আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন।
আমিন।
হযরত জাফর বিন সুলাইমান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বললেন যে আমি দেখলাম একদিন একটি কুকুর হযরত সাইয়েদুনা মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহির পিছনে পিছনে চলতে লাগলেন।
আচ্ছা,
উনি যেদিকে যাচ্ছেন ওদিকে যাচ্ছেন। তখন ওই আল্লাহর ভেলি হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে বলতে লাগলেন, হে আবু ইয়াহইয়া, এটা কি তুমি মানে মানে এটার দ্বারা বোঝা যাচ্ছে মানে উনি একজন আল্লাহর ভেলি, উনি এত বড় একজন হস্তি,
ওনার সাথে কুকুর যাচ্ছে, অনেক মানুষ থাকার কথা, নামি দামি গুণে
একটা কুকুর যাচ্ছে, এর কারণ কি? তখন কাউসার ভাই হযরত সাইয়েদুনা মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে কথাটা বলেছেন না, এটা দিলে লাগার মতো কথা।
আচ্ছা,
আল্লাহ তাআলা আমাদেরকে দিলে লাগানোর তৌফিক দান করুন।
আমিন আমিন আমিন।
তো উনি বলছেন যে ওই কুকুরটা অসৎ বন্ধু থেকে উত্তম।
সুবহানাল্লাহ।
মালিক বিন দিনার রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি একজন আল্লাহর ওয়ালি, ওনার ঢঙ্কা বাজছে, ওনার বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক দয়া করেছেন। আর উনি বলছেন আমাদেরকে যে ওই কুকুরটা অসৎ বন্ধু থেকে উত্তম। এ ব্যাপারে একটা হাদিস মুবারকা বলে আমি শেষ করে দিচ্ছি। আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বর্ণনা, খারাপ বন্ধু থেকে বেঁচে থাকো।
আচ্ছা,
আমার রাসূল বলছেন আজকে আমরা যারা আমাদেরকে হাতে ধরে পাপা করে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে তাদের সাথে আমরা বন্ধুত্ব করছি, কসম এটাই সত্য, দুঃখের সাথে বলতে হয়, আফসোসের সাথে বলতে হয়। যারা আমাদেরকে বুঝিয়ে মহাব্বত দিয়ে ভালোবাসা দিয়ে আমার নবীর ইশকের মাধ্যমে জান্নাতের রাস্তা দেখাচ্ছে তাদের সংস্পর্শে আমরা অবলম্বন করতে চাই না, তাদের সাথে বন্ধুত্ব করতে চাই না, তাদের সঙ্গ আমরা নিতে চাই না। তো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খারাপ বন্ধু থেকে বেঁচে থাকো, কেননা সে জাহান্নামের একটি টুকরো। তার ভালোবাসা তোমাকে উপকৃত করবে না এবং সে তোমার সাথে কৃত ওয়াদা পূরণ করবে না। আসলে বাস্তবে এটাই সত্য, যারা খারাপ বন্ধু তারা ওয়াদা করলে সেটা ওয়াদা রক্ষা করে না। সেই জন্য আমি শেষ পর্যায়ে এটাই বলবো, আমরা সঙ্গটা ওই ব্যক্তির সাথে করি, ওই পরিবেশ সাথে শু করি যে পরিবেশ আমাকে আল্লাহ তাআলার ভয় অন্তর্বদে দিয়ে, যে পরিবেশ যে সঙ্গ সেটা পুরুষ হোক যেটাই হোক যেভাবে হোক আমরা সঙ্গ অবলম্বনটা ওইভাবে বাছাই করি, ওইভাবে আমরা কি করি অনুসরণ করি যেই সঙ্গটা আমাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত বাড়িয়ে দিবে।
নিঃসন্দেহে।
এবং পরকালের জন্য যেটা চিন্তা আখেরাতের যেটা চিন্তা এবং প্রস্তুতি তৈরি ওই তৈরি করার মন মানসিকতা তৈরি সৃষ্টি করে দিবে। তো ওই ধরনের সঙ্গ আমাদের অবলম্বন করা দরকার। আলহামদুলিল্লাহ ওই ধরনের সঙ্গ আমাদেরকে দিচ্ছেন দাওয়াত।
আলহামদুলিল্লাহ।
আমি একবারকে এটাই বলবো, আমি যারা দাওয়াত সেমকে দেখছেন চীনের মাদানী চ্যানেলের মাধ্যমে, আপনি দূর থেকে নয় দাওয়াত সেমের সাথে সম্পৃক্ত হন, 12 দিনই কাজ করেন, মাদানী চ্যানেল দেখেন, মাদানী কাফালায় সফর করেন, 72 নেক আমল রিসালের উপর আমল করেন, এলাকায় দাওয়া করেন, অর্থাৎ এক কথায় দাওয়াত ইসলাম আমাদেরকে যে সমস্ত সঙ্গ দিচ্ছে ওই সঙ্গগুলো আমরা নিজেদের লাইফের মধ্যে বাস্তবায়ন করি, তাহলে ইনশাআল্লাহ আজ্জামাজাল ওই সৎসঙ্গের বদৌলতে আল্লাহ তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাত অবশ্যই ইনশাআল্লাহ সুন্দর করবেন এবং আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করবেন
ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। হাসান ভাই সংক্ষিপ্ত শেষ পর্যায়ে কোন
কিতাবের মধ্যে আসছে মন্দ সহচর্য ইমানের জন্য মৃত্যু বিষ তুল্য।
আল্লাহ।
অর্থাৎ মন্দ সহচর্য এটা হচ্ছে ইমানের জন্য কি একটা বিষ তুল্য।
আল্লাহ।
10টা দেশ লাইকে দেশ লাইয়ের কাঠিকে এক জায়গায় রাখলাম, একটাকে জ্বালিয়ে দিলাম, দেখা গেলো একটার পর একটা সবগুলা ধরে যাচ্ছে। অর্থাৎ সবাই আমরা ফ্রেন্ড সার্কেল এক জায়গায় আছি, একজন খারাপ তো আস্তে আস্তে সবগুলা কি হয়ে যায়, খারাপ আস্তে আস্তে হয়ে যায়। কিন্তু আমি যদি শেষের দেশলাইটাকে একটু করে নিচে নামিয়ে দিই তাহলে ওইটা জ্বালানো থেকে কি হয়ে যাবে, ফারিক হয়ে যাবে। এটা বুঝালাম যে আমরা এখনো অনেকে বিভিন্ন খারাপ সংস্পর্শের মধ্যে
আছি,
এখন সময় আছে, আলহামদুলিল্লাহ রমজান মাস আছে, মাগফিরাতের দিন চলছে, আমরা নিজেকে একটু পিছনে নিয়ে আসি।
অবশ্যই
অনেক সময় সামনে না এগিয়ে যদি একটু পিছনে নেমে যাই এটাতে কিন্তু ফায়দা
হয়, উপকার দেখা যায়।
তেমনি রমজান মাসের এই মাগফিরাতের দিনে যদি আমরা নিজেকে একটু দুপা পিছনে দেই ইনশাআল্লাহ তাআলা সারা জীবন আমরা সুন্দরভাবে কাটাতে পারবো।
এবং যেটা আপনি কতগুলো সুন্দরভাবে বলেছেন আমার সেলিম ভাই, যে আপনার খারাপ সঙ্গ আপনার 100টা বন্ধুও যদি আপনি একটাও ছেড়ে দিলেন, কাউ কারো কোনো বন্ধু নেই, কিন্তু ভালো বন্ধু হিসেবে সেই কুকুরকে পর্যন্ত কি উত্তম বল মনে করেছেন।
আপনি এখন নামাজ পড়েন তাও জান্নাত পাবেন, সদকা করেন তাও জান্নাত পাবেন, হজ করেন তাও জান্নাত পাবেন, জান্নাত পাওয়ার জন্য অসংখ্য পথ খোলা আছে, এতগুলো পথ আছে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কেন সব বুঝে শুনে আমরা আগুনের মধ্যে পা দিচ্ছি, সেজন্য সবাইকে বলবো রমজান মাস আছে, রমজান মাসে আল্লাহ তাআলা যারা তৌবা করতে চায় তাদের তৌবা কবুল করে, যারা দোয়া করে ফরিয়াদ করে যে আল্লাহ আমি আগে যা কিছু করেছি আমি তোমার কাছে হাত পেতে মাফ চাইতেছি, তৌবা করছি, আমার তৌবাকে কবুল করে, তো আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে মাফ করে দিব যদি সে সঠিকভাবে সুন্দর আপনার সত্য অন্তর যদি তৌবা করে। তো সেজন্য বলবো প্রিয় ভাই যারা শুনছেন সবাইকে বলবো যে এখনো সময় আছে, নিজেকে একটু পিছিয়ে নিয়ে আসি, ওই সঙ্গটা পরিবর্তন করে ফেলি, এবং যে সঙ্গের কাছে থাকলে সৎসঙ্গের কাছে থাকলে আমার ইমানের হিফাজত হবে, আমার নামাজ দোয়ার পাবন্দি হবে, ওই রকম সঙ্গের সাথে
অবলম্বন করার চেষ্টা করি। মাশাআল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। অনেক পর্যন্ত মাশাআল্লাহ আমরা সৎসঙ্গ এবং খারাপ আর সঙ্গের ব্যাপারে আলোচনা করছিলাম দর্শক। তা আমাদের চোখের সামনে আসলে আমরা অনেক কিছু অনেকগুলো বিষয় আমরা বুঝতে পারি, কিন্তু দুনিয়ার লোভে পড়ে আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি না। তাই হায়াত থাকতে হায়াত এটা অল্প নির্দিষ্ট সময়, প্রত্যেকটা কিছুর হিসাব আমাদের দিতে হবে কালকে আমাদের দিন। এই চিন্তাটা নিজের অন্তরে গেঁথে নিই, নিজের মনকে পরিবর্তন করি, একটু সামান্য দুনিয়ার লোককে আপন করে না নিই, আখিরাতের মহব্বত, আখিরাত কীভাবে আমি সফল হব সেটাকে নিজের অন্তরে দাখিল করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু শুনেছি তার উপর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন বিল আমিন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
এসেছি রমজান সবাই ইবাদতে মশগুল হও, লুফিনো বরকত সবাই, লুফিনো বরকত সবাই, 30 দিনের মেহমান।